ছেলে মেয়ে ভাই বোনরা বড় হলে হয়ে গেলে 10 জনের মধ্যে একজনকে ডাকলে হয়তো নামাজ পড়ে, আর না হলে ছেড়ে চলে যায়। ছেলে মেয়েরা বিরক্ত হয়, তাহলে আমরা কি তাদেরকে ধমক দিয়ে পড়াবো, না ছেলে মেয়েদের মেরে সোজা করার চেষ্টা করব? দেখেন, দেশের আইন কানুনও আমাদের মানা লাগবে, দেশের আইন কানুনও মানা লাগবে। এ দেশে বাচ্চা কাচ্চাকে যদি মারতে যান তাহলে রেজাল্ট কিন্তু উল্টা হয়ে যাবে। তখন দেখবেন যে আপনাকে, আপনার কাছ থেকে বাচ্চা হয়তো নিয়ে গেছে না, বাচ্চা কাচ্চাই চলে যাবে। সেই জন্য এ দেশে আমরা, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি প্যারেন্টসরা, এদেশের বাচ্চাদের মাইন্ড বুঝি না আমরা। এদেশে বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হলে প্রথম শর্ত হলো বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডশিপ তৈরি করা লাগবে, এটা হলো মেইন কোয়ালিটি থাকা লাগবে। যখন বাচ্চাদের সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ হয়ে যাবে, বাচ্চাদেরকে ছুটির দিন আছে, বাচ্চাদের তো একটু খেলতে ইচ্ছা করবে, পার্কে নিয়ে গেলেন, বাবা মা দুজনের সাথে যান, তারপর বাচ্চাদের একটু বাইরে খেতে ইচ্ছা করবে, একদিন যে তাদেরকে একটু বাইরে হালাল, কত ফুড আছে, একদিন হালাল ফুড খাওয়ান তাদেরকে, একটু হালাল পরিবেশের মধ্যে থেকে তাদেরকে একটু খেলাধুলার ব্যবস্থা করে দেন, তখন বাচ্চারা বুঝবে যে না, আমার বাপ মাই তো আমার ফ্রেন্ড। তখন আপনি যদি তাদেরকে বলেন যে বাবা আজকে নামাজের জন্য ওঠো, তখন দেখবেন যে আপনার কথা শুনবে। আর যদি ছেলে মেয়ের সাথে 7 দিনে একদিনও খাবারে না বসেন, যদি আজরাইলের আকৃতি ধারণ করে বসে থাকেন, তাহলে বাচ্চারা বলবে ওটা হলো ফায়ার বক্স, ওটা না শোয়াই হলো নিরাপদ, ওখানে না যায়। সেই জন্য এখানে মেরে পারবেন না, এদেশের আইন না এটা, এটা বোঝা লাগবে আপনাকে। সেই জন্য তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেন। দেখেন, এদেশের বাচ্চারা খুব সৎ, তারা কখনো মিথ্যা কথা বলে না, কখনো ধোকাবাজি জানে না এদেশের বাচ্চারা। তাদেরকে যদি আমরা সঠিকভাবে গাইড করতে পারি, তাহলে এদেশের বাচ্চারা ইজিলি হলো দিন ইসলাম বুঝে যায়। কত ওয়াজ নসিহত করেও হারাম খাদ্যর থেকে বড়দেরকে ফিরানো যায় না। আর ছোট বাচ্চারা মুক্তবে আসছে, একবার বলে দেওয়া হয়েছে যে ম্যাকডোনাল্ডসের এইটা হারাম ওইটা হারাম, এই বাচ্চা বাপ মা নিয়ে যেতে চায়, বাচ্চা যায় না, কয় না হুজুর বলছে ম্যাকডোনাল্ডস হারাম, আমি খাবো না, এটা আমি হারাম খেতে পারি না। কিন্তু বড় কয় এত সুন্দর গন্ধ, এটা সহ্য করি কী করে? সেই জন্য কেউ মারধর করবেন না, বিপদ টেনে আনবেন না, কৌশলের মাধ্যমে বাচ্চাদেরকে দিনী এনভায়রনমেন্টের মধ্যে আনার চেষ্টা করবেন। আর আমাদেরও ইনশাআল্লাহ দরকার, যেটা খুব জরুরি দরকার, ইসলামিক অর্গানাইজেশনগুলো বাচ্চাদের বিনোদনের জন্য কিছু জিনিস থাকা দরকার, যেমন বাস্কেটবল কোর্ট বাচ্চাদের থাকা দরকার, এমনকি শরীয়তের বিধান ঠিক রেখে সুইমিং পুলও মুসলমানদের করা দরকার, যে সেখানে এসে বাচ্চারা পর্দার সাথে ছেলেমেয়েরা হলে সুইম করলো, এখানে শরীয়তের কী নিষেধাজ্ঞা আছে? সুতরাং এগুলো দিতে না পারলে, আমাদের ইউনাইটেড নেশনে ডাক্তার মোয়াজ্জেম নামে একজন ডাক্তার আছে, আমাদের বাংলাদেশি, খুব হেকমতওয়ালা, আল্লাহওয়ালা মানুষ, রিয়ালি আল্লাহওয়ালা। উনি একমাত্র ব্যক্তি যিনি ইউনাইটেড নেশনের হেড অফিসে পাঞ্জাবি টুপি দাড়ি পরে হলো অফিস করেন, ইউনিসেফ ব্রাঞ্চে। জি জি জি, আপনি চেনেন তাহলে, মজ্জিম ভাই আছেন। মজ্জিম ভাই একদিন পেনসিলভানিয়া তার সাথে গেছি, আমাদের বাঙালি ছেলেমেয়েরা ওখানে 8,000-এর উপর বাঙালি আছে, এখন নাকি আরও বেশি হয়েছে। তো 200-300 ছেলেমেয়েরা ওরা হলো বল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, একটাও নামাজে আসে না, বললেও আসে না। তো ডাক্তার সাহেব বলতেছেন, হুজুর আমাকে 1 ঘন্টা টাইম দেন, আমি সবগুলাকে মসজিদে এনে সারব। তারপর ডাক্তার সাহেব যে এই ছেলে পেকে বলল, মুখেও তো মাশা আল্লাহ খুব জোশ আছে ওনার, আর যে কোনো পরিবেশ খাপ খাওয়া নিতে পারে, যে বললো নাও আমরা একটা টুর্নামেন্ট করি, নিউ ইয়র্ক ভার্সেস পেনসিলভানিয়া, ক্রিকেট খেলি, উনি আবার ভালো ক্রিকেট খেলতে পারেন। তারপর বাচ্চাদের সাথে 1 ঘন্টা ক্রিকেট খেললো, আমরা শুধু মজা দেখতেছি, কী করে এই পাগলটা। ক্রিকেট খেলা যখন হয়েছে তখন বলতেছে, ঠিক আছে বাকি ওভারগুলো আমরা কালকে খেলবো, চলো যাই, আজান হয়ে গেছে, আজকে একটু নামাজ পড়ি নেই না। পিছিয়ে পিছিয়ে প্রায় 200-র মতো বাচ্চা সব চলে আসলো। যে ছাগলের পিছে ছাগলের বাচ্চা যেমনে আসে সবগুলো চলে আসলো এই ডাক্তারের সাথে। আমি তার হেকমত দেখে আশ্চর্য হয়ে গেলাম। এগুলোকে বলা হয় হলো হেকমত। এই জন্য এ ধরনের কিছু এনভায়রনমেন্ট থাকা এটা খুবই জরুরি আমাদের। শুধুমাত্র আইন দিয়ে, শুধু কড়া শাসন দিয়ে এদেশের বাচ্চাদেরকে কন্ট্রোল করা যাবে না। এই জন্য আমরা একটু এই জন্য এদিকে ফিকির করা আমাদের খুব দরকার। আরেকজন কি কোশ্চিন করতেছিলেন আঙ্কেল? সুন্দর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী আলে বদরের যুদ্ধে সমস্ত গনিমতের স্বত্বাধিকারী নবী আলাইহিস সালাতুসসালামকে দিয়ে দিলেন, তা নবী আলাইহিস সালাম মালিক হয়েছেন কি না? মালিক হয়েছেন। আমি একটা জিনিসের মালিক হলাম, আমি মালিক হওয়ার পরে যদি মনে করি যে আজকে এই আমার জিনিসগুলো আজকে আপনাদের সবার মাঝে বন্টন করে দিব, এটা দোষ আছে? দোষ নাই। নবী আলাইহিস সালাতুসসালাম যখন মালিক হয়ে গেছেন, অথরাইজ হয়ে গেলেন, তখন নবী আলাইহিস সালাতুসসালাম সবার মাঝে সমানভাবে বন্টন করে দিলেন সাহাবিদেরকে খুশি রাখার জন্য। এটাই হলো কারণ। আঙ্কেল দুটা কোশ্চেনই সুন্দর করেছেন। প্রথম কোশ্চেনটা ছিল কোরআন শরীফ তো আসলে বুঝে পড়াই দরকার। সত্য কথা, কোরআন নাজিল হয়েছে বুঝে পড়ার জন্য, শুধু পড়ার জন্য না, আমল করার জন্য, এটা কোরআনের আসল উদ্দেশ্য। কিন্তু কোরআন হল কালামুল্লাহ, আল্লাহর ওয়ার্ড। আল্লাহর ওয়ার্ড কেউ যদি না বুঝেও পড়ে, এরপরে সওয়াব থেকে মাহরুম হবে না। সওয়াব পাবে, কারির তেলাওয়াত শুনলেও সওয়াব হবে, যেহেতু আল্লাহর বাণী শুনতেছে। কিন্তু বুঝে আমলের নিয়াতে পড়লে যতটুকু সওয়াব হবে অতটুকু হবে না। যেমন নবী আলাইহিস সালাতুসসালাম বলেন, মান করা আহরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন আলামুন হরফুন অমিমুন হরফুন। নবী আলাইহিস সালাতুসসালাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করল, তার আমলনামায় কমপক্ষে দশটি লেখি লেখা হবে। আমি বলছি না হুজুর বলেন আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তাহলে আলিফ লাম মিম বললে 30টা সওয়াব মিনিমাম। এটা হলো, এই সওয়াবটা হলো না বুঝে পড়লেও হবে, আর বুঝে যদি পড়ে এটা হলো 700 টাইম পর্যন্ত যাবে। 30 থেকে 10 থেকে 700 টাইম পর্যন্ত যাবে কেউ যদি বুঝে পড়ে, আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে পড়ে। মেইন কোরআন নাজিল হয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তবে সাহাবায়ে কেরাম তেলাওয়াতও করতেন, নবী আলাইহিস সালাম নিজে তেলাওয়াত করতেন। যেমন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেশা ছিল কোরআন তেলাওয়াত। কখনও কখনও 2 রাকাত তাহাজ্জুদে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলতেন। উনি সালফে সালেহীনের কথা বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আজকে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে নিয়েও অনেকে কটাক্ষ করে, ইমাম আবু হানিফাকে নিয়েও কটাক্ষ করে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়েও কটাক্ষ করে, কিন্তু তাদের স্যাক্রিফাইস, তাদের তাকওয়া পরহেজগারি, তাদের এলেম নলেজ সম্পর্কে আমাদের 0% নলেজও নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কখনও কখনও 2 রাকাত তাহাজ্জতের নামাজে পুরা কোরআন শরীফ খতম করতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বৎসর এশার ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। এশার ওযু দিয়ে ফজরের নামাজ মানে কি? সারা রাত ঘুমাইছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাত জাগতে জাগতে শরীর এত খারাপ হয়ে গেছে যে ফ্যামিলি মেম্বাররা প্রেশার ক্রিয়েট করা শুরু করেছে, তুমি এভাবে না ঘুমালে, রাতে না ঘুমালে তুমি মারা যাবা। এটা তো ফ্যামিলির প্রেশার একটা আসে না। আপনি যত বড়ই পীর হন, আলেম হন, ফ্যামিলির প্রেশার কিন্তু বড় প্রেশার। ওখানে যা বাদশাহী হুজুরগিরি সব পীরগিরি সব হলো ই হয়ে যায়, মলিন হয়ে যায় ওখানে। ওইটা হলো ঘর, হলো আসল পীর, আসল পীরের জায়গা, তাই না? এটা হলো সবারই, এখন এটা সবার ক্ষেত্রেই। ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর যখন এই প্রেশার আসতেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তখন একটা কথা বলতেন, সারা পৃথিবীর সমগ্র চোখগুলো ঘুমিয়ে গেছে, যদি আহমদ ইবনে হাম্বলের চোখগুলোও ঘুমিয়ে যায় তাহলে ঘুমন্ত মানুষকে জাগ্রত কে করবে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা এটা। সুতরাং তাদের স্যাক্রিফাইসের কোনো তুলনা নাই। দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল শাফি মালিক আহমদ ইবনে হাম্বল, ওনারা হলেন হাদিসের ইমামগণের আগের ইমাম, নবী আলাইহিসসালামের যুগের কাছাকাছি ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে, এবং লাস্ট সাহাবি হজরতে আবু তালহা মারা গেছেন হলো 110 হিজরিতে। তাহলে 80 থেকে 110 কত বছর? 110, তাহলে 30 বছর। ইমাম আবু হানিফা সাহাবিদের জামানার 30 বছর পেয়েছেন। আর হুজুর বলেন খৈরুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, সাহাবিদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হলো যারা সাহাবিদেরকে দেখবে তাদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা তাবেঈদেরকে দেখবে তাদের যুগ। হাদিসের ক্ষেত্রে শুধু এই 3 যুগের মানুষের কথা হলো মানে অ্যাকসেপ্টেবল হয়, এরপরের কথা আর অ্যাকসেপ্টেবল হয় না। এরপরে ইমাম বুখারি আলাইহির রহমা, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ, আউজাঈ, ইমামে আব্দুর রাজ্জাক, হাকেম, ওনারা যে পরবর্তীতে আসছেন, ওনারা ওনাদের বহু পরের জামানার মানুষ। তো এদের তুলনা করা হয় এইভাবে ডাক্তার আর ফার্মাসিস্টের মতো। দেখেন ফার্মাসিস্ট কিন্তু জানেন কোন র্যাকে কোন তাকে কোন ওষুধ আছে, উপকারিতা অপকারিতাও জানেন ফার্মাসিস্ট। এই ওষুধটা আপনার জন্য অ্যালার্জি হতে পারে, ফার্মাসিস্ট কিন্তু একবারে অজ্ঞ না, কিন্তু উনি কিন্তু প্রেসক্রিপশন লেখার অধিকারী না। প্রেসক্রিপশন কারা লেখে? ডাক্তাররা লেখে, যেটা কাউন্টার মেডিসিন, প্রেসক্রিপশন মেডিসিন, সেটা কিন্তু ফার্মাসিস্টরা লিখতে পারেন না, সেটা ডাক্তারের প্রয়োজন। সুতরাং মজহাবের ইমামদেরকে বলা হয় হলো ডাক্তারের মতো, আর হাদিসের তাফসিরের ইমামদেরকে বলা হয় ফার্মাসিস্টের মতো। সুতরাং মর্যাদার মধ্যে ডাক্তার আর ফার্মাসিস্টের মধ্যে পার্থক্য আছে কি না, বেতনে পার্থক্য আছে কি না, মর্যাদার পার্থক্য আছে কি না, ডিগ্রিতে লেখাপড়া পার্থক্য আছে কি না, পার্থক্য অসংখ্য আছে। সেই জন্য আঙ্কেল দ্বিতীয় কোশ্চিনটা করেছেন, অনেক সুন্দর কোশ্চিন। এই কোশ্চিনটা ইনশাআল্লাহ একদিন সাবজেক্ট বানা আমরা আলোচনা করি, তাহলে এইটা হলো ভালো হবে, তাহলে আপনাদের জিনিসটা হলো ক্লিয়ার হয়ে যাবে। সালফে সালেহীন অর্থ হলো যেমন তফসিরের ক্ষেত্রে, তফসিরের ক্ষেত্রে আপনার তফসির করা লাগবে আপনার মত অনুযায়ী না, যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ মাই ওপিনিয়ন, এটা হলো ইসলাম থেকে বহির্ভূত হওয়ার রাস্তা। ওই যে বললাম না এক্সিট, সিরাতে মুস্তাকিম থেকে এক্সিট হয়ে যাওয়া, এটা ব্যাখ্যা করা লাগবে। হযরতে হাসান বসরি কি বলেছেন, কি তফসির করেছেন, কাতাদা কি তফসির করেছেন, মুজাহিদ কি তফসির করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তফসির করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি তফসির করেছেন, হযরতে ইবনে আব্বাস কি তফসির করেছেন, এই আয়াতের ব্যাখ্যা কি বলেছেন, এই অনুযায়ী হলো তফসির করা হবে। যদি আমি বলি যে এটা হলো আমার ধারণা, তাহলে পরে সিরাতে মুস্তাকিম থেকে এক্সিট নিয়ে ফেলছি আমি। দেখেন নিউ ইয়র্কে আইডিয়াল ইসলামী স্কুল নামে একটা, আতিক ভাই চিনতে পারেন, অ্যাস্টোরিয়াতে একটা স্কুল আছে। একদিন সেই স্কুল ভিজিটিং গেছি, যে যে সিলেবাস দেখতেছি, সিলেবাসের মধ্যে স্কুল কর্তৃপক্ষ লিখেছে যে থার্ড গ্রেডের ছাত্ররা সুরাতুর রহমানের হলো তফসির পড়বে। আমি প্রিন্সিপালের রুমে বসে বললাম, প্রিন্সিপাল সাহেব এই সিলেবাসটা তো আপনাদের করা। বল হ্যাঁ। আমি বললাম যে আপনাদের কি স্ক্রুগুলো সব লাগানো আছে না, সব খুলে পড়ছে? সুরাতুর রহমানের তফসির কোরআনের মধ্যে সবচেয়ে জটিল। আর যেই ছেলে কোরআন সেই পড়তে জানে না, যেই ছেলে আলিফ বা তাসা জানে না, সে বুঝি সুরাতুর রহমানের তফসির করতে পারবে? পাগলামির তো একটা সীমা আছে, সীমা ছাড়া পাগলামি এটা। সুরাতুর রহমান কোনো আলেম, তার মাঝে মাল মশলা আছে কি না, যদি সুরাতুর রহমান আর ওয়াল আদিয়াতি দাবহান ফলমুরিয়াতি কাদহান এই দুইটা সুরার যদি তফসির করতে পারে, তাহলে বুঝবেন যে এর মধ্যে মাল মশলা আছে। কোরআনের সবচেয়ে জটিল তফসির হলো এটা। দেখেন থার্ড গ্রেডের স্কুলের ছাত্র সিলেবাস হলো সুরাতুর রহমানের তফসির। জাতিকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে? আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ তৌফিক দান করেন যেন আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারি। দীর্ঘ আলোচনা করব আপনার সাথে, প্রমিস, আপনি মুরব্বী মানুষ ইনশাআল্লাহ।